বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এবার পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত ও তর্জমা। সূরা নিসার 75 ও 76 নম্বর আয়াত তেলাওয়াত করছেন কারি আলী পারহেজগার।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَمَا لَكُمْ لَا تُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ وَالْوِلْدَانِ الَّذِينَ يَقُولُونَ رَبَّنَا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا صدق الله العلي العظيم।
বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে এবং অসহায় নরনারী ও শিশুদের জন্য সংগ্রাম করবে না, যারা দুর্বলতার কারণে নির্যাতিত হচ্ছে? তারা ফরিয়াদ করছে, হে আমাদের রব, অত্যাচারীদের এই জনপদ থেকে আমাদের বের করে নিয়ে যাও এবং তোমার পক্ষ থেকে কাউকে আমাদের বন্ধু, অভিভাবক ও সাহায্যকারী তৈরি করে দাও। যারা ইমানের পথ অবলম্বন করেছে তারা আল্লাহর পথে সংগ্রাম করে এবং যারা অবিশ্বাসী তারা তাগুতের পথে সংগ্রাম করে। সুতরাং শয়তানের সহযোগীদের সাথে সংগ্রাম করো এবং নিশ্চিত জেনে রাখো শয়তানের কৌশল আসলে নিতান্তই দুর্বল। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ রোববার 12 জুন, 29 জ্যৈষ্ঠ এবং ফার্সি 22 খোরদাদ। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ সময় রাত 8:23, ভারত সময় রাত 7:53 এবং তেহরান সময় বিকেল 6:53। বাংলাদেশ ও ভারতের শ্রোতারা সান্ধ্য অধিবেশন শুনতে পাবেন শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,610 কিলোহার্টজে এবং সৌদি আরবে শোনা যাবে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,780 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা partstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/irib বাংলা। এছাড়া আমাদের এই অনুষ্ঠান স্যাটেলাইট বাদর 5 অথবা ইরান স্যাটে একযোগে প্রচারিত হচ্ছে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে ঢাকা ও কলকাতা থেকে পাঠানো বার্তা শুনতে পাবেন। এরপর সংবাদভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন। ইরানের সর্বোচ্চ নেতার সাথে ভেনিজুয়েলার প্রেসিডেন্টের সাক্ষাৎ সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এরপর বাংলাদেশে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে বিএনপির বিক্ষোভ সম্পর্কে ঢাকা থেকে পাঠানো আরেকটি প্রতিবেদন শুনতে পাবেন। দৃষ্টিপাতের পর থাকবে আল্লাহর পবিত্র নামগুলোর ব্যাখ্যামূলক সাপ্তাহিক আলোচনা অনুষ্ঠান আসমাউল হোসনা। এরপর রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা। প্রান্তিক আয়োজনে থাকবে সুখী পরিবার গড়ে তোলার বিষয়ে সাপ্তাহিক আলোচনা অনুষ্ঠান সুখের নীড়। সবশেষে থাকবে সংক্ষিপ্ত সংবাদ, আর সময় পেলে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানাগুলোও জানিয়ে দেয়া হবে।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। আমেরিকার চাপ ও হাইব্রিড যুদ্ধ মোকাবেলার একমাত্র উপায় হচ্ছে প্রতিরোধ, ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে বললেন ইরানের সর্বোচ্চ নেতা। ভারী বর্ষণ ও ভারত থেকে নেমে আসা ঢলে বাংলাদেশের উত্তরাঞ্চলীয় জেলা কুড়িগ্রামে দেখা দিয়েছে আকস্মিক বন্যা, 20,000 মানুষ পানিবন্দী। ভারতে নূপুর শর্মার পক্ষে পোস্ট দেয়াকে কেন্দ্র করে পাঞ্জাবের একটি শিক্ষা প্রতিষ্ঠানে হট্টগোল, ক্ষমা চেয়ে পরিস্থিতি শান্ত করলেন হিন্দু ছাত্রী। এবং নিজেদের ড্রোন ইউনিট উন্মোচন করেছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস, নতুন করে চ্যালেঞ্জের মুখে দখলদার ইসরায়েল। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনেই খামেনি বলেছেন ইরান ও ভেনিজুয়েলার সফল অভিজ্ঞতা প্রমাণ করে আমেরিকার ক্রমাগত চাপের বিরুদ্ধে বিজয়ী হওয়ার একমাত্র উপায় প্রতিরোধ সংগ্রাম। শনিবার বিকেলে ইরান সফররত ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে এক বৈঠকে তিনি এমন্তব্য করেন। আমেরিকার কঠিন চাপ ও হাইব্রিড যুদ্ধের মোকাবেলায় ইরান ও ভেনিজুয়েলার প্রতিরোধের প্রতি ইঙ্গিত করে তিনি এমন্তব্য করেন। ইরানের সর্বোচ্চ নেতা বিগত বছরগুলোতে বিজ্ঞান ও প্রযুক্তি খাতে তার দেশের অভূতপূর্ব উন্নতির কথা উল্লেখ করে বলেন, এমন এক সময় এ উন্নতি সম্ভব হয়েছে যখন ইরানের উপর আমেরিকার সবচেয়ে কঠিন নিষেধাজ্ঞা ও প্রচণ্ডতম চাপ বহাল রয়েছে। তিনি বলেন, মার্কিনিরা নিজেরাই এ চাপের নাম দিয়েছে সর্বোচ্চ চাপ। আয়াতুল্লাহ উজমা খামেনি বলেন, ইরানি জনগণের প্রতিরোধের কারণে আমেরিকার সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি ব্যর্থ হয়েছে। এমনকি আমেরিকার একজন রাজনৈতিক নেতা সম্প্রতি আমেরিকার এই ব্যর্থতাকে অপমানজনক ব্যর্থতা বলে উল্লেখ করেছেন। ইহুদিবাদ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করার ব্যাপারে আঞ্চলিক দেশগুলোকে সতর্ক করে দিয়েছেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংসিরি। তিনি বলেছেন, আমরা পারস্য উপসাগরীয় দেশগুলোকে এই বলে সতর্ক করছি যে তারা যেন ইহুদিবাদ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক না করে। ২০২০ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় পারস্য উপসাগরীয় দেশ সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিকভাবে সম্পর্ক স্থাপন করে। এরপর পশ্চিম আফ্রিকার দেশ মরক্কো ওই দুই দেশের পদাঙ্ক অনুসরণ করে। ইরানের একটি জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান সফলতার সঙ্গে বিশাল আকারের দ্বিতীয় তেল ট্যাঙ্কার নির্মাণ করে ভেনিজুয়েলার কাছে হস্তান্তর করেছে। ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো শুক্রবার তেহরান সফরে আসার পর ইরানের জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান সাদ্রা শিপ বিল্ডিং এই তেল ট্যাঙ্কার ভেনিজুয়েলার ব্যবসায়ীদের কাছে হস্তান্তর করে। ইরানের গণমাধ্যম জানিয়েছে, দেশের দক্ষিণাঞ্চলের বন্দরে এই জাহাজ হস্তান্তর করা হয় এবং হস্তান্তর অনুষ্ঠানটি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও নিকোলাস মাদুরো ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রত্যক্ষ করেন। এ সময় সাদ্রা কোম্পানি ও ভেনিজুয়েলার কর্মকর্তারা জাহাজ হস্তান্তরের বিষয়ে প্রয়োজনীয় কাগজপত্র বিনিময় করেন। আফ্রাম্যাক্স নামের এই ট্যাঙ্কারের ওজন 80,000 থেকে 1,20,000 মেট্রিক টনের মধ্যে। ট্যাঙ্কারটি 250 মিটার লম্বা এবং এতে 21,000 হর্স পাওয়ারের ইঞ্জিন ও 3টি ডিজেল জেনারেটর ব্যবহার করা হয়েছে, যা 900 কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারে। কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা আলী জারাই বলেছেন, ভেনিজুয়েলার জন্য আরও দুটি আফ্রাম্যাক্স ট্যাঙ্কার খুব শিগগিরই সাদ্রা কোম্পানি নির্মাণ শুরু করবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, আইএইএর নির্বাহী বোর্ডের সভায় আমেরিকা সহ চার পশ্চিমা দেশ ইরানের বিরুদ্ধে যে প্রস্তাব উত্থাপন করেছে তা ছিল হঠকারী ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত পদক্ষেপ। তিনি আজ সকালে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে এক টেলিফোন আলাপে এ মন্তব্য করেন। এ সময় দুই শীর্ষস্থানীয় কূটনীতিক বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যু নিয়ে কথা বলেন। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। ভারী বর্ষণ ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বাংলাদেশের উত্তরাঞ্চলীয় সীমান্ত জেলা কুড়িগ্রামের রৌমারিতে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছেন জেলার 32 গ্রামের 20,000-এর বেশি মানুষ। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা।
ভারী বর্ষণ ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে উত্তরের সীমান্ত জেলা কুড়িগ্রামের রৌমারিতে বন্যা দেখা দিয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছেন উপজেলার পূর্বাঞ্চলের 3টি ইউনিয়নের অন্তত 32 গ্রামের বাসিন্দারা। ঢলের পানি প্রবেশ করায় ওই অঞ্চলের 21টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ হয়ে পড়েছে। প্লাবিত হয়েছে শতাধিক হেক্টর জমির ফসল। স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধি এবং উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ভারী বর্ষণ ও ভারতের আসাম রাজ্য থেকে নেমে আসা পাহাড়ি ঢলে উপজেলার 3 ইউনিয়নের 32 গ্রামের 20,000-এর বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। উপজেলা কৃষি কর্মকর্তা কাইয়ুম চৌধুরী জানিয়েছেন, কয়েকদিনের বৃষ্টি ও পাহাড়ি ঢলে নিম্নাঞ্চলে পানি ঢুকে পড়েছে। এতে পাট, আউশ ধান, শাকসবজি ও তিলের ক্ষেত তলিয়ে গেছে। যাদুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শমশের আলী জানিয়েছেন, ঢলের পানিতে তার ইউনিয়নের 13 গ্রামের মানুষ পানিবন্দী। খবর পেয়ে শনিবার রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা প্লাবিত এলাকাগুলো ঘুরে দেখেছেন। রৌমারী সদর ইউনিয়ন পরিষদ সদস্য শফিকুল ইসলাম শফিক জানিয়েছেন, কয়েকদিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চর, নতুন বন্দর, চান্দার চর ও নওদাপাড়া সহ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। ও এলাকার মানুষ বর্তমানে নৌকা নিয়ে পারাপার করছে। রৌমারী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক জানিয়েছেন, কয়েকদিনের টানা বর্ষণে ইউনিয়নের কয়েকটি গ্রাম পানিবন্দী হয়ে পড়েছে। আরও কয়েকদিন এই অবস্থা থাকলে পরিস্থিতি খারাপের দিকেই যাবে। এদিকে বাংলাদেশে বর্ষা ঋতুর আগমন জানিয়ে দিয়ে সক্রিয় হয়েছে মৌসুমী বায়ু। মৌসুমী বায়ু বর্তমানে উত্তর বঙ্গোপসাগরের দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে। দেশের প্রধান প্রধান নদ নদীর পানি বৃদ্ধি পাচ্ছে এবং আগামী 24 ঘন্টায় অন্তত 5টি পয়েন্টে নদীর পানি সমতল বৃদ্ধি অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
এদিকে বাংলাদেশের সিলেট রুটে একটি আন্তনগর ট্রেনে আগুন লাগার একদিনের মাথায় আজ রাজশাহীতে খুলনাগামী সাগরদাঁড়ি ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সকাল 6:20 দিকে ট্রেনটিতে আগুন লাগে। বিষয়টি নিশ্চিত করে রাজশাহী স্টেশনের ম্যানেজার আব্দুল করিম বলেছেন, ট্রেনটি স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা অবস্থায় শোভন চেয়ারের একটি বগিতে টয়লেটের রড লাইটে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। ভারতে হিন্দুত্ববাদী বিজেপির সাবেক মুখপাত্র নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের জের ধরে দেশটির পাঞ্জাব রাজ্যের একটি শিক্ষা প্রতিষ্ঠানে হট্টগোল হয়েছে। পাঞ্জাবের সিটি ইনস্টিটিউটে অধ্যয়নরত এক হিন্দু ছাত্রী নূপুর শর্মার পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দেওয়ার পর সেখানকার মুসলিম শিক্ষার্থীরা ব্যাপকভাবে ক্ষুব্ধ হন। পরে অবশ্য ওই ছাত্রী ক্ষমা চাওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতে হিন্দুত্ববাদী বিজেপির সাবেক মুখপাত্র নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের পর দেশে শুরু হওয়া বিতর্কের উত্তাপ এবার পাঞ্জাবে পৌঁছেছে। পাঞ্জাবের জলন্ধরে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সিটি ইনস্টিটিউটে ওই ইস্যুতে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানটির এক ছাত্রী নূপুর শর্মার পক্ষের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেওয়ার পর ওই বিতর্ক শুরু হয়। মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আপত্তিকর মন্তব্যকে কেন্দ্র করে বিজেপি সম্প্রতি নূপুর শর্মাকে সাসপেন্ড করেছে। কিন্তু ওই পদক্ষেপ যথেষ্ট নয় জানিয়ে মুসলিমরা বিভিন্ন রাজ্যে বিক্ষোভ প্রদর্শনের মধ্য দিয়ে অভিযুক্ত ওই বিজেপি নেত্রীকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছেন। পাঞ্জাবের জলন্ধরে সিটি ইনস্টিটিউটে অধ্যয়নরত জম্মুর এক হিন্দু ছাত্রী শুক্রবার রাতে নূপুর শর্মার পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছিলেন। এতে শিক্ষা প্রতিষ্ঠানটিতে অধ্যয়নরত মুসলিম শিক্ষার্থীরা ব্যাপক ক্ষুব্ধ হয় এবং তারা এ নিয়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি করে। এখানে অধ্যয়নরত সকল শিক্ষার্থী শুধুমাত্র জম্মু কাশ্মীরের বলা হচ্ছে। পরিস্থিতি এতটাই উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে যে ইনস্টিটিউটে পুলিশ মোতায়েন করতে হয়। আজ রোববার হিন্দি জি নিউজ সূত্রে প্রকাশ, শুক্রবার দিবাগত রাত 12টার দিকে গোটা বিবাদ শুরু হয় এবং তা ভোর 5টা পর্যন্ত চলে। শিক্ষা প্রতিষ্ঠানটির মুসলিম শিক্ষার্থীরা জোর করে ওই হিন্দু ছাত্রীকে ক্ষমাও চাইয়েছে। শুধু তাই নয়, পুলিশ ও ইনস্টিটিউটের ম্যানেজমেন্টও এই পুরো বিবাদে ওই হিন্দু মেয়েকে দোষারোপ করে তাকে ভুল বলেছে। মুসলিম শিক্ষার্থীদের তোলপাড় দেখে সিটি ইনস্টিটিউটের হিন্দু শিক্ষার্থীরা আতঙ্ক হয়ে পড়েন। পরিবেশ এতটাই হুত্তাল হয়ে ওঠে যে হিন্দু শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য লুকিয়ে থাকতে হয়। অবশেষে নূপুর শর্মার পক্ষে পোস্ট দেওয়া ওই ছাত্রী চাপের মুখে ক্ষমা চাইতে বাধ্য হয় এবং এরপর পরিস্থিতি শান্ত হয়। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরছি সংবাদে। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন কাসাম ব্রিগেডস এবার তাদের ড্রোন ইউনিট উন্মোচন করেছে। তারা এই ড্রোন ইউনিটের নানা ছবি প্রকাশ করেছে। এসব ছবিতে বিভিন্ন মডেলের ড্রোন দেখা যাচ্ছে। সামরিক বিশেষজ্ঞরা জানিয়েছেন, কাসাম ব্রিগেডসের ড্রোনগুলো ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলোর জন্য বড় ধরনের সাফল্য ও সক্ষমতা হিসেবে গণ্য হবে, কারণ আগামীতে ফিলিস্তিনে যে কোনো যুদ্ধে নতুন করে চ্যালেঞ্জের মুখে পড়বে দখলদার ইসরায়েল। 2014 সালে গাজা যুদ্ধে প্রথমবারের মতো আত্মঘাতী ড্রোন আবাবিল ব্যবহার করে ইজ্জাদ্দিন কাসাম ব্রিগেড। এর মধ্য দিয়ে হামাসের ড্রোন শক্তি সম্পর্কে জানতে পারে দখলদারেরা। 2014 সালের পর থেকে এ পর্যন্ত হামাসের সামরিক ব্রিগেডস ড্রোন ক্ষেত্রে আরও শক্তিশালী হয়েছে। এছাড়া ক্ষেপণাস্ত্র শক্তিতেও অনেক দূর এগিয়েছে ফিলিস্তিনের প্রতিরোধ সংগ্রামীরা। গত বছরের যুদ্ধে ফিলিস্তিনিদের ক্ষেপণাস্ত্র হামলায় নাস্তানাবুদ হয়ে শেষ পর্যন্ত হামলা বন্ধ করতে বাধ্য হয় ইহুদিবাদীরা। এদিকে সিরিয়ায় নিযুক্ত রাশীয় রাষ্ট্রদূত আলেকজান্ডার এফিমোভ বলেছেন, ইসরায়েলকে শয়তানি তৎপরতা বন্ধ করতে হবে। দখলদার ইসরায়েল শুক্রবার ভোরে দামেস্কের আন্তর্জাতিক বিমানবন্দর সহ বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। গোলান মালভূমি থেকে এসব ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় রাশিয়ার রাষ্ট্রদূত বলেন, সিরিয়ায় একের পর এক ইসরায়েলি হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং অগ্রহণযোগ্য। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13610 কিলোহার্টজ এবং সৌদি আরবে 22 মিটার ব্যান্ডে 13780 কিলোহার্টজ। শ্রোতাবন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনেয়ি বলেছেন, আমেরিকার ক্রমাগত চাপের বিরুদ্ধে বিজয়ী হওয়ার একমাত্র পথ হচ্ছে প্রতিরোধ করা। শনিবার বিকেলে ইরান সফররত ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে এক বৈঠকে তিনি মন্তব্য করেন। এ সম্পর্কে দৃষ্টিপাতের প্রথমে রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, শুনুন সহকর্মী রেজওয়ান হোসেনের পরিবেশনায়।
ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনেয়ি বলেছেন, ইরান ও ভেনিজুয়েলার সফল অভিজ্ঞতা প্রমাণ করে আমেরিকার ক্রমাগত চাপের বিরুদ্ধে বিজয়ী হওয়ার একমাত্র পথ হচ্ছে প্রতিরোধ। শনিবার বিকেলে ইরান সফররত ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে এক বৈঠকে আমেরিকার কঠিন চাপ ও নিত্য নতুন যুদ্ধের মোকাবেলায় ইরান ও ভেনিজুয়েলার প্রতিরোধের প্রতি ইঙ্গিত করে সর্বোচ্চ নেতা এই মন্তব্য করেন। সাম্প্রতিক কয়েক দশক ধরে ইরান এবং ভেনিজুয়েলার বলদর্পিতা বিরোধী নীতি এবং মার্কিন আধিপত্যের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কারণে দেশ দুটি সবসময় একতরফা এবং মার্কিন নিষেধাজ্ঞার শিকার হয়ে আসছে। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারের শাসনামলে 1979 সালে ইরানের ইসলামী বিপ্লবের পর তেহরানে অবস্থিত মার্কিন দূতাবাস থেকে গুপ্তচর আটকের পর ইরানের উপর নিষেধাজ্ঞা আরোপ শুরু হয়। যাই হোক, ইরানের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগ এবং নজিরবিহীন নিষেধাজ্ঞা চাপিয়ে দেওয়ার অংশ হিসেবে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2018 সালে পরমাণু সমঝোতা থেকে আমেরিকাকে প্রত্যাহার করে নেন। তবে তেহরানের উপর আমেরিকার সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি চরমভাবে ব্যর্থ হয়েছে। এমনকি আমেরিকার রাজনীতিবিদ এবং কর্মকর্তারা এ বিষয়টি স্বীকার করছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনও স্বীকার করেছেন যে পরমাণু সমঝোতা থেকে বের হয়ে যাওয়া আমেরিকার কৌশলগত ভুল। ভেনিজুয়েলার ক্ষেত্রে দেশটির প্রয়াত প্রেসিডেন্ট হুগো চেভেজ ক্ষমতায় অভিষেক হওয়ার পর থেকে তাকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে আমেরিকা কারাকাসের উপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করে। তবে ভেনিজুয়েলা তার মিত্র দেশগুলো বিশেষ করে ইরানের সহযোগিতায় মার্কিন ধ্বংসাত্মক কর্মকাণ্ড ব্যর্থ করে দেওয়ার পাশাপাশি কারাকাসকে আঞ্চলিক এবং আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন করার ওয়াশিংটনের ষড়যন্ত্র রুখে দিয়েছে। এ প্রসঙ্গে নিকোলাস মাদুরো যুক্তরাষ্ট্রের সাথে ভেনিজুয়েলা জাতির কঠিন সংগ্রামে ইরানের সমর্থনের প্রশংসা করে বলেছেন, আপনারা আমাদের সাহায্যে এসেছিলেন যখন ভেনিজুয়েলার পরিস্থিতি খুব কঠিন ছিল এবং কোনো দেশ আমাদেরকে সাহায্যে এগিয়ে আসছিল না, এবং আপনারা আমাদেরকে সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সাহায্য করেছিলেন।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতের এবারে বাংলাদেশ প্রসঙ্গ। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। এদিকে খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে দেওয়ার দাবিতে দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি নেতাকর্মীরা। এ সম্পর্কে প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
রাজধানীর এভার কেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে ভর্তি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। আজ রোববার সকালে বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শাহিরুল কবির খান জানিয়েছেন, খালেদা জিয়ার করোনা সংক্রান্ত কোনো জটিলতা নেই। গতকাল শনিবার হাসপাতালে তার শ্বাসকষ্ট দেখা দিলেও আজ শ্বাসকষ্ট হচ্ছে না। এদিকে বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে দেওয়ার দাবিতে আজ রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ সমাবেশ করেছে দলের নেতাকর্মীরা। রোববার সকাল 10টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গতকাল ওবায়দুল কাদের বলেছেন খালেদা জিয়ার বিষয়ে সরকারের কোনো দায় নেই। আল্লাহ না করুক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কিছু হলে সরকারকেই তার দায় দায়িত্ব নিতে হবে। তাই অবিলম্বে তাকে মুক্তি দিয়ে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা করুন। সমাবেশে অংশ নিতে এদিন সকাল থেকেই রাজধানীর বিভিন্ন থানা এবং ওয়ার্ড থেকে ছাত্রদল, যুবদল ও বিএনপি সহ দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে প্রেসক্লাবের সামনে হাজির হন। এক পর্যায়ে প্রেসক্লাব এলাকায় লোকে লোকারণ্য হয়ে যায়। সমাবেশকে কেন্দ্র করে প্রেসক্লাব সহ এর আশেপাশের এলাকায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়। ওদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দারের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন বা দুদকের মামলা বাতিলের আবেদন খারিজ করে দিয়েছে আপিল বিভাগ। এ আদেশের ফলে তার বিরুদ্ধে বিচারিক আদালতে মামলা চলতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। আজ রোববার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এই আদেশ দেন। এর আগে গত 5 জুন এ বিষয়ে শুনানি শেষ হয়। এরপর আদেশের জন্য আজকে তারিখ ধার্য করে রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এছাড়া অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে দায়ের করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানের বিরুদ্ধে রিট আবেদনের ওপরে জারি করা রুলের বিষয়ে হাইকোর্টের শুনানির জন্য আজকে তারিখ ধার্য রয়েছে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
নিজেকে চেনার জন্য প্রয়োজন আত্মনিমগ্নতা, কিন্তু চলমান জীবনের গতি বিঘ্নিত হবার চিন্তা মগ্ন চৈতন্যের পথে প্রধান বাধা। এই বাধা দূর করতে পারে বই পড়ার অভ্যাস। আসুন নিজেকে জানতে বই পড়ি। আর হ্যাঁ, রেডিও তেহরানের ওয়েবসাইট একটি খোলা বইয়ের মতো, পড়ুন, নিজেকে সমৃদ্ধ করুন।
শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে রয়েছে মহান আল্লাহর পবিত্র নামগুলোর ব্যাখ্যামূলক সাপ্তাহিক আলোচনা আসমাউল হুসনা।
আসমাউল হুসনা।
শ্রোতা ভাই বোনেরা সালাম ও শুভেচ্ছা নিন। মহান আল্লাহর গুণ আর নামগুলোর পরিচয় ও ব্যাখ্যা সংক্রান্ত আসমাউল হোসনা শীর্ষক ধারাবাহিক আলোচনার 83তম পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আক্তার জাহান
এবং আমি রেজওয়ান হোসেন।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাবো।
মহান আল্লাহর আসমাউল হোসনার তালিকাভুক্ত আরেকটি নাম বাকি। বাকি শব্দের অর্থ ধ্বংসশীলের বিপরীত তথা চিরস্থায়ী বা অবিনশ্বর, অমর ইত্যাদি। মহান আল্লাহ অনাদি, অব্যয়, অক্ষয় ও অসীম। তিনি এমন এক সত্তা যার শুরু ও শেষ বলে কিছু নেই। অস্তিত্বহীনতা ও ধ্বংসশীলতা মহান আল্লাহর ক্ষেত্রে কল্পনাতীত। কোন একটি সময় সৃষ্টিকুলের কিছুই ছিল না বলে যদি ধরে নেওয়া হয়, তখনও মহান আল্লাহ ছিলেন এবং সৃষ্টিকুলের সব কিছু ধ্বংস হয়ে গেলেও মহান আল্লাহ থাকবেন অক্ষয় অস্তিত্ব নিয়ে। মহান আল্লাহ নিজে বাকি বলে তিনি অন্য অস্তিত্বদেরও অমরত্ব ও অসীমত্ব দান করতে পারেন। অন্য কথায়, যে কোনো সৃষ্টির অব্যাহত অস্তিত্ব মহান আল্লাহর অস্তিত্বের উপর নির্ভরশীল। পবিত্র কোরআনের সুরা তাহার 73 নম্বর আয়াতে মহান আল্লাহ নিজের সম্পর্কে বলেছেন, আল্লাহ শ্রেষ্ঠ ও চিরস্থায়ী। সুরা সুরার 36 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন, আল্লাহর কাছে যা রয়েছে তাই উত্তম বা শ্রেয় ও চিরস্থায়ী।
মহান আল্লাহর চিরস্থায়িত্ব কোনো শর্তাধীন বিষয় নয় বা কোনো কিছুর উপর নির্ভরশীল নয়। মহান আল্লাহর সত্তার ক্ষয় বা ধ্বংসশীলতা একটি অকল্পনীয় বিষয়। সূরা আর রহমানের 26-98 নম্বর আয়াতে বলা হয়েছে, ভূপৃষ্ঠের সবকিছুই ধ্বংসশীল, একমাত্র আপনার মহিমাই ও মহানুভব পালনকর্তার চেহারা বা সত্তাই টিকে থাকবে। অতএব তোমরা উভয়ে অর্থাৎ জিন ও মানুষ তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? অন্য কথায়, আল্লাহ ছাড়া আর সবকিছুই ধ্বংসশীল। সৃষ্টিকুলের এই ধ্বংসশীলতাও মহান আল্লাহর অন্যতম নিয়ামত, কারণ মৃত্যু বা ধ্বংস হওয়া ছাড়া কোনো কিছুই আল্লাহর দিকে যেতে পারে না বা পার্থিব জগৎ ছেড়ে। এছাড়াও উপরোক্ত আয়াতে মহান আল্লাহর চেহারা বা মুখ বলতে যা বোঝানো হয়েছে তা মহান আল্লাহরই নানা নাম বলে মত প্রকাশ করেছেন আল্লামা তাবাতাবাঈ। মহান আল্লাহকে চিনতে বা বুঝতে হলে তার নানা নামের দিকে লক্ষ্য করতে হবে সৃষ্টিকে। এইসব নামই হল মহান আল্লাহর মুখোমুখি হওয়ার মাধ্যম।
মহান আল্লাহ সূরা নাহল এর 96 নম্বর আয়াতে বলেছেন, তোমাদের কাছে যা আছে সে সবই নিঃশেষ হয়ে যাবে এবং আল্লাহর কাছে যা আছে সেসব কখনো শেষ হবে না। যারা সবর করে আমি তাদেরকে প্রাপ্য প্রতিদান দেব, তাদের উত্তম কর্মের প্রতিদান স্বরূপ যা তারা করত। অবিনশ্বর মহান আল্লাহে বিশ্বাসী মানুষ তথা মুমিনরা মনে করেন যে আল্লাহ ছাড়া অন্য কেউই উপাসনার যোগ্য নয়। যারা প্রভুত্বের দাবিদার হওয়া সত্ত্বেও অস্থায়ী বা ক্ষণস্থায়ী, তারা কখনো মানুষের কোনো ক্ষতিও করতে পারে না এবং কোনো উপকারও করতে পারে না। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম অস্তগামী সূর্যকে লক্ষ্য করে বলেছেন, আমি অস্ত যায় এমন কিছুকে পছন্দ করি না এবং ধ্বংসশীল কোনো কিছুর ইবাদত বা প্রশংসা করব না।
মানুষের কোনো কোনো সৎ কাজের প্রতিফল স্থায়ী হয়, বেহেশত ও স্থায়ী পুরস্কার। সূরা কাহফের 46 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন, ধনৈশ্বর্য ও সন্তান সন্ততি পার্থিব জীবনের ক্ষণস্থায়ী সৌন্দর্য মাত্র, এবং স্থায়ী হল সৎকর্মগুলো। সেসব আপনার পালনকর্তার কাছে উত্তম পুরস্কার হিসেবে বিবেচিত। প্রতিদান, প্রাপ্তি ও আশা লাভের জন্যে সেসবই উত্তম। সন্তান সন্ততি ও সম্পদকে মানুষের জন্য আকর্ষণীয় করা হয়েছে পরীক্ষা করার জন্য, ফলে অনেকেই এই আকর্ষণের বৃত্তকে ঘিরেই জীবনের সব তৎপরতা চালিয়ে থাকে। কিন্তু এইসব ক্ষণস্থায়ী সুখ ও সম্পদ মাত্র, প্রত্যাশিত স্থায়ী আনন্দ ও সুখ এসবের মধ্যে নেই। কিন্তু আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় মানুষের কল্যাণে নিয়োজিত থাকলে সেই কাজের পুরস্কার মহান আল্লাহর কাছে থাকে সুরক্ষিত অবস্থায় ও তা চিরকাল টিকে থাকবে।
সূরা মারিয়ামের 76 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন, যারা সৎ পথে চলে আল্লাহ তাদের সুপথ প্রাপ্তি বৃদ্ধি করেন এবং স্থায়ী সৎকর্মগুলো তোমার পালনকর্তার কাছে সওয়াবের দিক দিয়ে শ্রেষ্ঠ ও প্রতিদান হিসেবেও শ্রেষ্ঠ। এই পার্থিব জীবনের নানা সম্পদ ও আনন্দগুলো সীমিত ও ক্ষণস্থায়ী, তাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হল প্রিয় কাজগুলোকে চিরস্থায়ী করা। মানুষের জন্য সম্ভবত সর্বোত্তম কাজ হল যত বেশি সম্ভব আল্লাহর পথে কুরবানি করা, আর এভাবে পূর্ণতা ও সৌভাগ্য অর্জন সম্ভব। কারণ যা আল্লাহর পথে ব্যয় করা হয় তা আল্লাহর কাছে থাকার অর্থ বরকতময় ও প্রবর্ধমান, তাই প্রতিটি সৎ কাজের প্রতিদান ক্রমেই বাড়তেই থাকে। অবশ্য কেবল দান খয়রাত ও কুরবানির মাধ্যমেই যে অস্থায়ী কোনো কিছুকে স্থায়ী করা যায় তা নয়। মানুষের মন প্রাণ যখন আল্লাহর পথে নিবেদিত ও মানুষ যখন আল্লাহর সন্তুষ্টি ছাড়া অন্য কোনো কিছুর পেছনে না ছোটার জন্য দৃঢ় প্রতিজ্ঞ থাকে, তখন তার সবকিছুই স্থায়িত্ব লাভ করে।
মহান আল্লাহ বান্দাদের মধ্যে যারা মহান আল্লাহর বাকি নাম সম্পর্কে সচেতন, তারা সবসময় মহান আল্লাহর ইবাদতে মশগুল থাকেন এবং তাদের ইবাদত চিরস্থায়ী হয়। তারা জীবনের সবকিছুই আল্লাহর উপর ছেড়ে দেন। তারা জানেন যে মহান আল্লাহ তাদেরকে স্থায়িত্ব লাভের জন্যই সৃষ্টি করেছেন, তাই তারা সবকিছুকে যেন আল্লাহর দৃষ্টি দিয়েই দেখেন ও আল্লাহর কান দিয়েই শোনেন এবং আল্লাহর ভাষাতেই কথা বলেন। মোট কথা, তাদের সবকিছুই খোদাই রং ধারণ করে। শ্রোতা ভাই বোনেরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে আসমাউল হোসনা অনুষ্ঠানের আজকের পর্বে আমাদের নির্ধারিত আলোচনা এখানেই শেষ করছি।
কথা হবে আবারও এই অনুষ্ঠানের আগামী পর্বে। আশা করছি তখনও আমাদের সঙ্গ দিতে ভুলবেন না।
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর, রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে রয়েছে বাংলাদেশ ও ভারতের পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক প্রাত্যহিক আয়োজন কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আজ ১২ জুন রোববারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। প্রথমে বাংলাদেশের শিরোনাম। এখনো সময় আছে, পরে পালাবার সময় পাবে না সরকার, দাবি ফখরুলের প্রথম আলো। নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া, ইত্তেফাক। মানব জমিনের শিরোনাম, এলাকা ছাড়তে এমপিকে জোর করার ক্ষমতা নির্বাচন কমিশনের নেই বললেন সিএসি। দুদকের মামলায় স্বাস্থ্যের আজাদ ও রিজেন শাহেদের বিচার শুরু, যুগান্তর। নিম্ন মধ্যবিত্তের স্বস্তির জায়গা নেই, কালের কণ্ঠের শিরোনাম। বাংলাদেশ প্রতিদিন লিখেছে এসএসসিতে কমেছে 2 লাখের বেশি শিক্ষার্থী। ভারতের শিরোনাম, নাবালিকাকে গণধর্ষণ নির্যাতন ভিডিও লাইভ করল অভিযুক্তরা, চাঞ্চল্য মধ্যপ্রদেশে, সংবাদ প্রতিদিন। দেশে ফিরবেন মৃত্যু পথযাত্রী পারভেজ মোশাররফ, পাক প্রতিরক্ষা মন্ত্রীর মন্তব্য ঘিরে জল্পনা, সংবাদ প্রতিদিন। আজকাল লিখেছে ভারতে কি করোনার চতুর্থ ঢেউ চলছে, লাঠির ঘা পড়ছে, পরিত্রাহী চিৎকার করছেন বন্দীরা, প্রকাশ্যে উত্তরপ্রদেশের লকআপের ভিডিও আনন্দবাজার পত্রিকা। শ্রোতাবন্ধুরা, শিরোনামের পর এবার দুটি খবরের বিশ্লেষণে যাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, বোনের ইজ্জত রক্ষায় ভাইয়ের প্রাণপণ চেষ্টার ভিডিও ভাইরাল। দৈনিক মানব জমিনে এ খবর পরিবেশিত হয়েছে। সেখানে পুলিশের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ না নেয়ার তথ্য তুলে ধরা হয়েছে। কি বলবেন আপনি?
আপনাকে ধন্যবাদ। বাংলাদেশের কক্সবাজার জেলার যে ঘটনা আপনি তুলে ধরলেন, তা আমাদের অনেকেরই নজরে পড়েছে এবং আমরা এই ঘটনায় ব্যথিত মর্মাহত। এটি যেমন সামাজিক অবক্ষয়ের একটি নমুনা, তেমনি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির একটি চিত্র আমাদের কাছে পরিষ্কার হয়। পাশাপাশি এ কথা পরিষ্কার হয় যে এই সমাজে কন্যা সন্তান জন্ম দেয়া, এই সমাজে কন্যা সন্তানের বেড়ে ওঠা সবই একটা কঠিন ব্যাপার এবং মনে হয় যেন একরকমের পাপ। এর মূল কারণ আমাদের রাষ্ট্রীয় এবং সামাজিক নিরাপত্তা ব্যবস্থা। সামাজিক নিরাপত্তা ব্যবস্থা এত দুর্বল থাকলে সেই দেশে আসলে অনেক উন্নয়ন করা সম্ভব হয় না এবং শিক্ষা দীক্ষা থেকে শুরু করে অনেক কিছু এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয় না। যখন কন্যা শিশুর উপর বা মেয়েদের উপর এরকম ইউপ্রিজিং হয়, এরকম নির্যাতন হয়, হামলা হয়, তখন অভিভাবকরা অনেক সময় সেই সমস্ত কন্যা শিশুকে বা কন্যা সন্তানকে অল্প বয়সে বিয়ে দিয়ে এক ধরনের নিরাপদ বোধ করার চেষ্টা করেন। সাথে সাথে একথাও বলব যে এই ঘটনা আমাদের সামাজিক অবক্ষয়কে আরও একবার তুলে ধরল। পাশাপাশি পুলিশ বাহিনীর ব্যাপারে যে অভিযোগ এসেছে সে অভিযোগও খতিয়ে দেখার দরকার আছে।
জনাব সিরাজুল ইসলাম, দুই দিন ব্যাপী ইরান সফর করলেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। প্রশ্ন হচ্ছে, ভেনিজুয়েলার মতো দেশের সঙ্গে ইরানের এই সম্পর্কের গুরুত্ব কি?
জি, ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং ভেনিজুয়েলার মধ্যে দীর্ঘদিন ধরে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এই সম্পর্ক এখন আন্তর্জাতিক পর্যায়ে আলোচিত হচ্ছে। ইরান এবং ভেনিজুয়েলা দুটি সাম্রাজ্যবাদ বিরোধী লড়াইয়ের অগ্র সেনানি বলা যায়। তারা দুই দেশই পশ্চিমা উপনিবেশবাদী বা সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা এক্ষেত্রে যথেষ্ট শক্তিশালী। দুই দেশই আমেরিকা সহ পশ্চিমা কয়েকটি দেশের নিষেধাজ্ঞার মুখে পড়ে থাকা দেশ। তো এই দুই দেশের সম্পর্কের যে গুরুত্ব সেটি হচ্ছে এই যে ইরান চাই সাম্রাজ্যবাদ বিরোধী একটি বলয় তৈরি করে, সেখানে যে কোনো ছোট দেশ বড় দেশ যারাই যুক্ত হোক না কেন সেটি এই বলয়ে বাড়তি শক্তি হিসেবে গণ্য হয়। পাশাপাশি ভেনিজুয়েলা অত্যন্ত সম্পদশালী দেশ, তাদের প্রাকৃতিক সম্পদ প্রচুর, বিশেষ করে তেল, তেল সম্পদ প্রচুর পরিমাণে রয়েছে এবং যার হাতে এখন তেলের খনি, তেলের সম্পদ আছে তারা আন্তর্জাতিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ দেশ, এতে কোনো সন্দেহ নেই। এছাড়া ভেনিজুয়েলা হচ্ছে দক্ষিণ আমেরিকার একটি দেশ, সেখানে অনেকগুলো দেশ সাম্রাজ্যবাদ বিরোধী অবস্থানে রয়েছে। ভেনিজুয়েলা তার ফ্রন্ট লাইনে বলা যায়। সেক্ষেত্রে এই সমস্ত দেশের সঙ্গে ইরানের সম্পর্ক উন্নয়নের অর্থই হচ্ছে যে আমেরিকার ঘরের দরজায় ইরানের বন্ধুদেরকে শক্তিশালী করা, বা আমেরিকার আশপাশের দেশগুলোর সঙ্গে যখন ইরানের সম্পর্ক ঘনিষ্ঠ হবে তখন কিন্তু আমেরিকা মধ্যপ্রাচ্যে বা পারস্য উপসাগরে এসে একচেটিয়াভাবে ইরানের বিরুদ্ধে লড়াই করার সুযোগ পাবে না, তাকে নিজের ঘর সামলানোরও চিন্তা করতে হবে। সেক্ষেত্রে ইরান এবং ভেনিজুয়েলার এই সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি আন্তর্জাতিক রাজনীতিতে অনেক বড় প্রভাব ফেলার মতো বিষয়।
তো জনাব সিরাজুল ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
জি জনাব গাজী আব্দুর রশিদ, আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকেও অনেক অনেক ধন্যবাদ।
এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। লকডাউনে বেড়েছে শিশু শ্রমিক, বাল্যবিবাহ আজকালের শিরোনামের খবরে লেখা হয়েছে, 12 জুন বিশ্বজুড়ে পালিত হচ্ছে শিশু শ্রমিক বিরোধী দিবস, যেখানে এই দিনটির তাৎপর্য বোঝাতে গিয়ে তুলে ধরা হয়েছে শিশুশ্রম কতটা খারাপ বা আইনের চোখে কতটা শাস্তিযোগ্য অপরাধ। প্ল্যাকার্ড, ফেস্টুনে মুখ ঢাকবে অনুষ্ঠান, মুখ ঢেকেছে অনুষ্ঠান মঞ্চ, বোঝানোর চেষ্টা করা হয়েছে শিশুরাই দেশের ভবিষ্যৎ, কিন্তু পরিস্থিতি কি পাল্টাবে? কারণ অনুষ্ঠানের শেষে যেমন আমন্ত্রিতরা ফিরে যান যার যার কাজে, তেমনি শিশুরাও ফিরে যাবে তাদের কর্মজগতে একদিন প্রতিদিনের মতো। আইন সামাজিক অনুশাসনের তোয়াক্কা না করে এবং অবশ্যই কম মজুরিতে তাদের জায়গা হবে হয় কোনো কারখানায় অথবা কোনো দোকানে, কোথাও বা বাড়ির পরিচারক বা পরিচারিকা রূপে। পরিস্থিতিটি কি পর্যায়ে আছে? রাজ্য মানবাধিকার সংগঠন APDR এর সাধারণ সম্পাদক রঞ্জিত সুরের অভিযোগ, করোনা এবং লকডাউনের পর এই রাজ্যসহ গোটা দেশেই বিরাট পরিমাণের শিশু শ্রমিকের সংখ্যা বেড়েছে এবং এই সূচকটা দিন দিন বেড়েই চলেছে। কেন্দ্রের নতুন শ্রম আইনে শিশু শ্রমিকরা খুবই বিপন্ন। উত্তরপ্রদেশে থানার ভেতরে বিক্ষোভকারীদের মার, দাঙ্গাবাজদের রিটার্ন গিফট, টুইট বিজেপি বিধায়কের। সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে, থানার মধ্যে বেধড়ক মারধর করছে পুলিশ, নির্যাতনের মুখে পড়ে অভিযুক্তদের কাতর আর্জি যেন তাদের রেহাই দেয়া হয়, কিন্তু তাতেও ভ্রুক্ষেপ করছে না পুলিশ, লাঠি দিয়ে সমানে চলছে মারধর। এখানেই শেষ নয়, গোটা ঘটনার ভিডিও টুইট করে বিজেপি বিধায়ক শালাব মণি ত্রিপাঠী লিখলেন, দাঙ্গাবাজদের জন্য রিটার্ন গিফট। উত্তরপ্রদেশের এই ঘটনায় পুলিশের নির্মমতা নিয়ে ফের প্রশ্ন উঠছে। ঘটনার প্রতিবাদ করে টুইট করেছেন
উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। এ সম্পর্কে আনন্দবাজার পত্রিকার শিরোনাম এরকম, লাঠির ঘা পড়ছে, পরিত্রাহী চিৎকার করছেন বন্দীরা, প্রকাশ্যে উত্তরপ্রদেশের লক আপের ভিডিও। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসরে এখানে গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে রয়েছে সুখী পরিবার গড়ে তোলার সাপ্তাহিক, সুখী পরিবার গড়ে তোলার বিষয়ক সাপ্তাহিক আলোচনা সুখের নীড়।
শ্রোতা বন্ধুরা সালাম ও শুভেচ্ছা। ইসলামী ও ইরানি পরিবার বিষয়ক ধারাবাহিক আলোচনা অনুষ্ঠান সুখের নীড় থেকে আপনাদের সবাইকে জানাচ্ছে প্রাণঢালা শুভেচ্ছা। এ ধারাবাহিকের ১৯তম পর্ব উপস্থাপনায় রয়েছে আমি সোহেল আহমেদ
এবং আমি আক্তার জাহান।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
আজকের আলোচনা শুরু করব মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের একটি বাণী শুনিয়ে। তিনি বলেছেন, তিনটি কাজ এক মুসলমানের সঙ্গে অন্য মুসলমানের বন্ধুত্বকে পরিশুদ্ধ ও আন্তরিক করে। এ তিন কাজ হল, যখন তার সঙ্গে সাক্ষাৎ হয় বা দেখা হয় তখন হাসি মুখে তার সঙ্গে কথা বলা বা আচরণ করা, তাকে বসতে দিতে বা কাছে আসার জন্য জায়গা করে দেয়া, ও সুন্দরতম যে নাম তার পছন্দনীয় সে নামে তাকে ডাকা। মহানবীর এই দিক নির্দেশনা যদি স্বামী স্ত্রীর মধ্যে ও পরিবারের সদস্যদের মধ্যে বাস্তবায়ন করা হয়, তাহলে তা সংসারে সুখ শান্তি বৃদ্ধির পথ যে প্রশস্ত করবে তাতে কোনো সন্দেহ নেই। ২০১১ সালের এক গবেষণায় দেখা গেছে, বিয়ে শরীরের নানা অঙ্গ প্রত্যঙ্গের উপর ইতিবাচক প্রভাব রাখে। বিয়ে দেহ ও মনে সুস্থতা আনে এবং বিয়ের ফলে আয়ু বেড়ে যায়। গবেষকরা জানিয়েছেন, বিয়ের ফলে অকাল মৃত্যুর বিপদ ১৫% কমে যায়। বিয়ের ফলে রক্তের গ্লুকোজের মাত্রা ভারসাম্যপূর্ণ হয়ে পড়ে। দেখা গেছে হাসপাতালের রোগীদের মধ্যে যারা বিবাহিত তারা দ্রুত সুস্থ হন এবং ঔষধ তাদের মধ্যে দ্রুত কাজ করে।
বিজ্ঞানীরা ৩৬৮২ জন হৃদরোগীর উপর ১০ বছর ধরে পরিচালিত সমীক্ষা চালিয়ে দেখেছেন, যেসব ব্যক্তির হৃদরোগ রয়েছে এবং যাদের বয়স বেশি ও যাদের ডায়াবেটিস ও রক্তচাপ রয়েছে এবং যারা ধূমপায়ী, তারা বিবাহিত হওয়ার কারণে এইসব একই সমস্যায় আক্রান্ত অবিবাহিতদের তুলনায় তাদের মধ্যে মৃত্যুর হার ২৬% কম। এছাড়াও যারা বিয়ে করেন তাদের মধ্যে হতাশা ও বিষণ্নতার মাত্রাও অবিবাহিতদের তুলনায় অনেক কম থাকে। বিবাহিতরা অবসর গ্রহণের পর অবিবাহিতদের তুলনায় বেশি সুখ অনুভব করেন। বিবাহিতা নারীরাও অবিবাহিতাদের চেয়ে মানসিক ও শারীরিক দিক থেকে বেশি সুস্থ থাকেন, বিশেষ করে তারা যদি পারিবারিক মূল্যবোধ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মূল্যবোধকে গুরুত্ব দিয়ে থাকেন।
এ এবারে যথারীতি ইরানি পরিবার ব্যবস্থা সম্পর্কে কয়েকটি তথ্য তুলে ধরব। ইরানি পরিবারগুলোতে ঘনিষ্ঠ আত্মীয় স্বজনের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও পরস্পরের মধ্যে দেখা সাক্ষাৎ এবং একসঙ্গে খাওয়া দাওয়া ও সময় কাটানোর প্রথা এখনও বহাল তবিয়তের প্রচলিত। এ ধরনের পারস্পরিক যোগাযোগ ও দেখা সাক্ষাৎ পারস্পরিক স্নেহের বন্ধন ও প্রীতি সৌহার্দ্যকে জোরদার করে। সমাজবদ্ধ জীবনে মানুষের মধ্যে খারাপ ভাবনা বা দুশ্চিন্তা খুব কমই আসে। সামাজিক নানা অনুষ্ঠানে ভিড়ে ব্যক্তিগত সমস্যা নিয়ে মানুষ ভাবার সময় কম পায়। আপনজনদের সঙ্গে যোগাযোগ সম্ভাব্য হিংসা বিদ্বেষ প্রতিশোধ পরায়ণতা এসবের মাত্রাও কমিয়ে দেয় ও বাড়িয়ে দেয় পরস্পরের প্রতি অনুরাগ ও শ্রদ্ধাবোধ। অনেকে প্রিয়জনের সঙ্গে ও বাবা মায়ের সঙ্গে টেলিফোনে কথা বলেই দেখা সাক্ষাতের পর্ব সম্পন্ন করতে চান এবং এতেই বাবা মা সন্তুষ্ট থাকেন বলে মনে করেন। কিন্তু বাস্তবতা হলো টেলিফোন সংলাপ, ইমেল, চ্যাট বা সংক্ষিপ্ত বার্তা বিনিময় ও চিঠি লেখা ইত্যাদি মাধ্যম কখনো প্রত্যক্ষ সাক্ষাতের বিকল্প হতে পারে না। দেখা গেছে সরাসরি সাক্ষাৎ পরিবারের সদস্যদের মানসিকভাবে প্রফুল্ল করে এবং পরোক্ষ যোগাযোগে বিষণ্নতার বিপদ দ্বিগুণ হয়ে পড়ে।
আপনজনদের সঙ্গে সাক্ষাৎ ও সুখ দুঃখের কথা বলা এবং সংলাপ ও মত বিনিময় মানুষকে কিছু সময়ের জন্য হলেও পেরেশানি থেকে মুক্ত রাখে। পরিবারের সদস্যদের ছবি দেখাও মনের উপর ইতিবাচক প্রভাব ফেলে। দেখা গেছে যারা সমাজবদ্ধতা ভালোবাসে ও সামাজিক সহায়তা দিতে অভ্যস্ত তারা ঘর কোনো ও বিচ্ছিন্নতা প্রিয় মানুষের চেয়ে বেশি দিন বাঁচেন এবং অপেক্ষাকৃত কম অসুস্থ হন। পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ বিনিময় ও নানা অনুষ্ঠান উপলক্ষে একত্র হওয়ার ঘটনায় তাদের মধ্যে অনুরাগ বাড়ে ও একাকিত্বের চেতনা কমে যায়। প্রত্যেক মানুষ প্রকৃতিগতভাবেই অন্যদের ভালোবাসা পেতে চায় ও ভালোবাসা দিতেও চায়। ইরানিরাও এর ব্যতিক্রম নন। তাই সব দেশে পারস্পরিক সাক্ষাৎ ও সমাবেশ বেশ জরুরি। নানা ধরনের তথ্য বিনিময়ের জন্য ও সুস্থ সম্পর্কের জন্য পারিবারিক যোগাযোগ ও সম্পর্ক রক্ষা অপরিহার্য।
আজকাল অনেক নারী ও পুরুষ ঘরের ও বাইরের নানা কাজে এত বেশি ব্যস্ত থাকেন যে তারা বাহ্যিক সাজসজ্জার সময় পান না। অথচ পরিপাটি থাকা ও সুন্দর সাজে সজ্জিত থাকার বিষয়টি পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্ক জোরদারের অন্যতম মাধ্যম। ইসলাম ধর্মের নির্দেশনায় স্বামী ও স্ত্রীকে পরস্পরের প্রতি আকৃষ্ট রাখতে সুন্দর সাজে সজ্জিত হতে বলা হয়েছে। স্বামীদেরকে বলা হয়েছে যে স্ত্রীরা যেন তাদের পোশাক নির্বাচন করেন অথবা স্ত্রীর পছন্দের আলোকে যেন স্বামী তার পোশাক পরিধান করেন। স্ত্রীরও উচিত স্বামীর জন্য নিজেকে সুসজ্জিত রাখা ও সুগন্ধি ব্যবহার করা। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম বলেছেন, সেরা নারী তারাই যাদের দিকে তাকিয়ে তাদের স্বামীরা আনন্দিত হন। ইমাম সাদিক আল ইসলাম বলেছেন, স্ত্রীর কেবল গলার একটি হার থাকলেও তার স্বামীকে দেখানোর জন্য পরা উচিত। পবিত্র ইসলাম ধর্মের বিধান অনুযায়ী সুগন্ধি ব্যবহার করা খুবই ভালো কাজ, তবে তা যেন পর পুরুষকে বা পর নারীকে আকৃষ্ট করার আশাই করা না হয়। যদি এমন অশুভ উদ্দেশ্যে তা করা হয় তা হবে মহাপাপ। অবশ্য স্বামীর বা স্ত্রীর সন্তুষ্টি অর্জনের জন্য সুগন্ধি ব্যবহারকে ব্যাপক গুরুত্ব দেয় পবিত্র এ ধর্ম।
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম বলেছেন, স্ত্রীর উপর স্বামীর অন্যতম অধিকার হল সবচেয়ে সুগন্ধময় দ্রব্য ব্যবহার করে নিজেকে সুগন্ধময় করবে স্ত্রী। স্বামী বা স্ত্রীকে আকৃষ্ট করার অন্যতম বড় কৌশল হল নিজের চেহারাকে সুসজ্জিত বা পরিপাটি করা। এ কাজের লক্ষ্য কেবল স্বামী বা স্ত্রীর মন জয় করা নয়, তার প্রতি শ্রদ্ধাও এতে প্রকাশ পায়। পরিবারের সদস্যদের মানসিক সুস্থতা ও প্রশান্তির জন্য ঘরের পুরুষের উচিত চেহারা ও পোশাক পরিচ্ছদকে সুসজ্জিত রাখা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম এ বিষয়ের উপর বেশ জোর দিতেন। দুঃখজনকভাবে অনেক স্বামী ও স্ত্রী ঘরের বাইরে কোনো উৎসব অনুষ্ঠানে যাওয়ার জন্য বা বন্ধুদের সঙ্গে সাক্ষাতের জন্য ব্যাপক সাজগোজ করলেও নিজের সহধর্মী বা সহধর্মিনীর সামনে সবচেয়ে অসুন্দর পোশাক ও চেহারা নিয়ে হাজির হন। তো শ্রোতা বন্ধুরা, সবার সুখী জীবন কামনা করে ও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের নির্ধারিত আলোচনা এখানেই শেষ করছে। কথা হবে আবারও আগামী অনুষ্ঠানে। আশা করছি তখনও আপনাদের সঙ্গ পাব।
আলোচনাটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে সংক্ষিপ্ত সংবাদ। আমেরিকার চাপ ও হাইব্রিড যুদ্ধ মোকাবেলার একমাত্র উপায় প্রতিরোধ করা, ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে বললেন ইরানের সর্বোচ্চ নেতা। ভারী বর্ষণ ও ভারত থেকে নেমে আসা ঢলে বাংলাদেশের উত্তরাঞ্চলীয় জেলা কুড়িগ্রামে আকস্মিক বন্যা, 20,000 মানুষ পানিবন্দী। ভারতে নূপুর শর্মার পক্ষে পোস্ট দেয়াকে কেন্দ্র করে পাঞ্জাবের একটি শিক্ষা প্রতিষ্ঠানে হট্টগোল। ক্ষমা চেয়ে পরিস্থিতি শান্ত করলেন হিন্দু ছাত্রী এবং নিজেদের ড্রোন ইউনিট উন্মোচন করেছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। নতুন করে চ্যালেঞ্জের মুখে দখলদার ইসরায়েল। এবারে সবশেষে পাওয়া একটি খবর। চীনের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন আমেরিকার সঙ্গে তাঁর দেশের সম্পর্ক মারাত্মক সংকটময় মুহূর্তে পৌঁছেছে। একই সঙ্গে ওয়াশিংটনকে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন চীনের স্বার্থ ক্ষতিগ্রস্ত করা থেকে বিরত থাকুন। সিঙ্গাপুরে অনুষ্ঠিত সাংগ্রিলা নিরাপত্তা সংলাপে অনুষ্ঠানে দেয়া বক্তৃতায় তিনি এসব কথা বলেন। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন আঞ্চলিক অস্থিতিশীলতা তৈরির জন্য চীনের সামরিক তৎপরতাকে দায়ী করে যে বক্তব্য দিয়েছেন তারও কঠোর সমালোচনা করেন চীনের প্রতিরক্ষামন্ত্রী। শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো ও সুস্থ থাকুন এই কামনা করে এবং আজই আমাদের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে এখনকার মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ। ¶¶